শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশের রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট।
ছাত্রদের বিক্ষোভ বৃহস্পতিবার চট্টগ্রামেও ছড়িয়ে পড়ে। সকাল থেকে বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
গত দুদিনের মধ্যে কলকাতার দুটি এলাকার দুটি ব্যাংকের এটিএম থেকে ৭৬ জন গ্রাহকের মোট ২০ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ধন্যবাদ। আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ সংবাদ আছে, তার মধ্যে আজকে শীর্ষ সংবাদ হচ্ছে জিম্বাবুয়ে নির্বাচন পরবর্তী গণ্ডগোল সেখানে হয়েছে সেই বিষয়ে। জিম্বাবুয়ের জনগণ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানার জন্য বৃহস্পতিবার অপেক্ষা করছেন। গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়েছে, যারা একথা জানার দাবি করছিল যে দেশের পরবর্তী নেতা কে হবেন। গত সোমবার ভোট গ্রহণ করা হয় এবং নির্বাচনী কর্মকর্তাদের কাছে বুধবারের মধ্যেই ফলাফল আসবার কথা ছিল, কিন্তু তারা এই ফলাফল প্রকাশে অন্তত একদিন বিলম্ব করে। রাজধানী হারারেতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘাতে অন্তত ৩ জন প্রাণ হারান। পরে কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী তলব করে। আজ প্রেসিডেন্ট ইমারসন নানগাওয়া এই সহিংসতা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং একসঙ্গে সামনে এগিয়ে যাবার জাতীয় প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি এক টুইটার বার্তায় লেখেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করি, কাজেই যারা সহিংসতার জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। তিনি আরও বলেন যে এটা জরুরি যে আমাদের একতাবদ্ধ থাকতে হবে এবং আইন অনুযায়ী আমাদের মতপার্থক্যগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করতে হবে। নানগাওয়া বলেন তাঁর সরকার অবিলম্বে উত্তেজনা কমিয়ে আনার জন্য বিরোধী নেতা নেলসন শামিসার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শামিসা এবং তার বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ পার্টি নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন। আফগান পুলিশ ৩ জন বিদেশি নাগরিকের মৃতদেহ খুঁজে পেয়েছে, যাদেরকে রাজধানী কাবুলে গুলি করে হত্যা করা হয়। ভারত, মালয়েশিয়া এবং মেসিডোনিয়ার এই ৩ জন নাগরিককে দিনে আরও আগের দিকে অপহরণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের একজন কর্মকর্তা বাহার মেহের জানান যে এই ৩জন আজ তাঁদের কোম্পানির গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং নিজের ইচ্ছায় একটি প্রাইভেট গাড়িতে উঠে আসেন, আর এতে এরকম আভাস পাওয়া যায় যে তারা যাদেরকে চিনত এমন কেউ তাদের অপহরণের এই পরিকল্পনা করেছিল। তিনি বলেন কর্তৃপক্ষ এই বিষয়টি তদন্ত করে দেখছেন। কাবুল পুলিশের একজন মুখপাত্র হাসমাতুল্লাহ স্তানজাই বলেন যে তাদেরকে কাবুলের পূর্বাঞ্চলে ৯ নম্বর অঞ্চল থেকে অপহরণ করা হয়, তবে তাদের দেহ পাওয়া যায় কাবুলের দক্ষিণাঞ্চলে। এই ৩জন একটি আন্তর্জাতিক কোম্পানি সেডেক্সোতে কাজ করতেন, যারা কিনা বিশ্বব্যাপী খাদ্য ও কেটারিং পরিষেবা প্রদান করে থাকে। কোনো দলই অবশ্য এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। ঢাকা থেকে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের বিক্ষোভ শুরু হলেও তা দেশের অন্যান্য স্থানে এখন ছড়িয়ে পড়ছে। চট্টগ্রামেও বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সম্পর্কে চট্টগ্রাম থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
ছাত্রদের বিক্ষোভ বৃহস্পতিবার চট্টগ্রামেও ছড়িয়ে পড়ে। সকাল থেকে বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। নগরীর ষোলশহর ও ওয়াসা মোড়ে সকালে বিক্ষোভ শুরু হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তার পাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাধা উপেক্ষা করে রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যোগ দিতে থাকে। এক পর্যায়ে সড়ক নিয়ন্ত্রণের দায়িত্ব শুরু করে শিক্ষার্থীরা। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে যানবাহন ছাড়তে শুরু করে তারা। সবাই কাগজপত্র দেখিয়ে সড়কে সুশৃঙ্খলভাবে গাড়ি চালায়। বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, চট্টগ্রাম।
এই বিক্ষোভ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনবেন অনুষ্ঠানে আজ আরও পরের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মহল বিশেষ বানোয়ার সংবাদ প্রকাশ করছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল পক্ষকে আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থী সহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে বিভিন্ন বিকৃত মিথ্যা এবং বানোয়ার সংবাদ প্রকাশ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়ার সংবাদ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে বলে উল্লেখ করে এতে বলা হয়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হচ্ছে যার কোনো ভিত্তি নাই। প্রেস বিজ্ঞপ্তিতে অবশ্য সুস্পষ্টভাবে কোনো নিউজ পোর্টালের নাম কিংবা কুচক্রি মহল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ভারতের হাইকমিশনার বলেছেন, ভারতের অসমে নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা থেকে যে 40 লাখ লোকের নাম বাদ পড়েছে তা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো রকম প্রভাব ফেলবে না। এই সম্পর্কে ঢাকায় আমাদের আরও একজন সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
ভারতের আসামের নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা থেকে যে 40 লাখ জনের নাম বাদ পড়েছে তা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে ভারত। ঢাকায় বৃহস্পতিবার বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, দুই দেশের মধ্যকার যে সম্পর্ক তাতে কোনো প্রভাব ফেলবে না ওই ইস্যুটি। ভারতের হাইকমিশনার বলেন, নাগরিক পঞ্জির খসড়া তালিকা একটি বিচার বিভাগীয় বিষয়, কে নাগরিক আর কে নাগরিক নয় তা যাচাই বাতাই অবশ্যই একটি রাষ্ট্রের অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ বিষয়, আর এ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ইস্যুতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবং কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী জানাচ্ছেন, কলকাতায় এটিএম কার্ড নকল করে ব্যাংকের গ্রাহকদের টাকা চুরির হিড়িক পড়ায় আতঙ্ক দেখা দিয়েছে।
গত দুদিনের মধ্যে কলকাতার দুটি এলাকার দুটি ব্যাংকের এটিএম থেকে 76 জন গ্রাহকের মোট 20 লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কানাড়া ব্যাংক আর মধ্য কলকাতার মল্লিকবাজারে ব্যাংক অফ ইন্ডিয়ার এই দুটি এটিএমের কোনোটিতেই পাহারা ছিল না। পুলিশ জানিয়েছে, চোরেরা স্কিমার বসিয়ে রেখেছিল, গ্রাহক মেশিনে কার্ড ঢোকানো মাত্র তার যাবতীয় তথ্য কপি হয়ে যায়, তারপর কপি হয় কার্ডের পাসওয়ার্ড বা পিন। এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যাংক দুটিও জানিয়েছে, গ্রাহকদের খোয়া যাওয়া টাকা তারা ফিরে পাবেন, কিন্তু আতঙ্ক রয়েই গিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কোরীয় যুদ্ধের সময় নিহত সৈন্যদের দেহাবশেষ বলে যা মনে করা হচ্ছে সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন তিনি কিমের সঙ্গে শিগগিরই দেখা করতে আগ্রহী। বুধবার এক টুইট বার্তায় তিনি লেখেন, আপনার কথা রাখার জন্যে ধন্যবাদ চেয়ারম্যান কিম জং উন। তাঁর এই মন্তব্যের ঘণ্টাখানেক আগেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হাওয়াই রাজ্যে এক অনুষ্ঠানে অংশ নেন যেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরিয়ে দেয়া 55টি দেহাবশেষের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পেন্স বলেন, ট্রাম্প জুন মাসে শীর্ষ বৈঠকে 1950-53 সালের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর যেসব সদস্য নিহত হয়েছিলেন তাদের দেহাবশেষ যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দেবার ব্যাপারে কিমের প্রতিশ্রুতি আদায় করেন। ওই সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রায় 7,700 সৈন্য নিখোঁজ হয় এবং মনে করা হচ্ছে 5,300 সৈন্যের দেহাবশেষ এখনও উত্তর কোরিয়ায় আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাঁর এশিয়া সফরের প্রথম ধাপে এখন মালয়েশিয়ায় রয়েছেন। মনে করা হচ্ছে তাঁর এই সফরের সময় মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করা এবং উত্তর কোরিয়াকে তাঁর পরমাণু অস্ত্র পরিহার করার ব্যাপারে চাপ দেওয়ার বিষয়ে জোর দেওয়া হবে। পম্পিওর সঙ্গে সফররত পররাষ্ট্র দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা বলছেন যে আমরা এ নিয়ে উদ্বিগ্ন যে উত্তর কোরিয়া তার দায়িত্ব পালন করছে না। বৃহস্পতিবার ভ্যাটিকান জানিয়েছে যে পোপ ফ্রান্সিস গির্জাকে তাদের শিক্ষার ধরন পরিবর্তন করতে বলেছেন। তিনি চান মৃত্যুদণ্ডের প্রতি তাঁর যে অভিমত, অর্থাৎ মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয়, তা যেন প্রতিফলিত হয় চার্চের শিক্ষায়। ক্যাথলিক চার্চের ক্যান্টেক্সিমে যেই নতুন ভাষা ব্যবহার করা হয়েছে তাতে বলা হচ্ছে, অনেক কাল ধরেই জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে নির্দিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড একটি উপযুক্ত শাস্তি বলে বলা হয়েছিল। তবে এখন এই বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তারা বলছেন, অত্যন্ত নিষ্ঠুরতম অপরাধ করেও অপরাধীর মাঝে কোনো অনুশোচনা দেখা যায় না। লেখনীতে বলা হচ্ছে, অপরাধীর মধ্যে অনুশোচনা জাগানোর জন্যই শাস্তি প্রদানের আরও অনেক পন্থা রয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে ছাত্র আন্দোলন এখন আর রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে সারা দেশে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
নানামুখী প্রচেষ্টার পরও ছাত্রদের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। ছাত্র আন্দোলন এখন আর রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে সারা দেশে। রাজনৈতিক কোনো দাবি দেওয়া নয়, বর দাবি নিরাপদ সড়কের, ন্যায় বিচারের, সবার জন্য আইন সমান, এটাও অন্যতম দাবি। দুজন সহপাঠীর মর্মান্তিক মৃত্যু তাদেরকে প্রতিবাদী করেছে। স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে পঞ্চম দিনের মতো রাজপথে নামে। বৃহস্পতিবার সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পরও ছাত্রদেরকে দমানো যায়নি, বরং এদিন উপস্থিতি ছিল আরও বেশি। প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা। বৃহস্পতিবার শেরাটন হোটেল মোড়ে দেখলাম তারা পুলিশের গাড়ির কাগজপত্র দেখতে চাইছে, ড্রাইভারের লাইসেন্স আছে কিনা সেটাও চেক করছে। চিন্তিত পুলিশের জবাব নেই। কাওড়ান বাজারে একজন ডিআইজির গতিরোধ করলে তিনি স্বীকার করেন গাড়ির কাগজপত্র ঠিক নেই। ধানমন্ডিতে একজন মন্ত্রীকে যখন ওরা চ্যালেঞ্জ করল, তখন ওই মন্ত্রী ড্রাইভারের লাইসেন্স নেই স্বীকার করে অন্য গাড়িতে উঠলেন। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হয়েছে। রাজধানী ঢাকা কার্যত এখন একটা দ্বীপে পরিণত হয়েছে ছাত্র আন্দোলনের জেরে। বৃহস্পতিবার দিনভর বাইরের জেলার যানবাহনও প্রবেশ করেনি। ঢাকার মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বলতে গেলে রাস্তায় ট্রাফিক পুলিশের কোনো কাজ ছিল না, যেটুকু ছিল তা পালন করেছে ছাত্ররা। সাধারণ মানুষ কিভাবে দেখছেন এই আন্দোলন?
গুলশান থেকে কাওড়ান বাজার পর্যন্ত হাইটে আইছি, তবু কষ্ট হয় নাই। শিক্ষার্থীরা যতদিন আন্দোলন করতে চায় ততদিন আমি হাইটে আসবো, আমার কোনো কষ্ট লাগবে না।
কমলাপুর থেকে আমি পুরা কাওড়ান বাজার পর্যন্ত হাইটে আসছি, শান্তিপূর্ণভাবে, কোনো উচ্ছৃঙ্খলভাবে কোনো গাড়ি ভাঙচুর করিনি। এতে আমার কোনো কষ্ট না, আরও আনন্দ লাগছে যে প্রতিটা ছোট ছোট বাচ্চা কাচ্চা যে একটা আন্দোলন নিয়ে, এবং আমি এনজয় করতে করতে হাইটে আসছি।
ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে সাহসের সাথে আন্দোলন করবে আমি ভাবতে পারি না। আমি ওদের সমর্থন করি আর আশা করি সরকার তাদের কোনো স্টেপ নেবে যেন ওদেরও মনের আশা পূরণ হয় আর আমরাও তাদের একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি।
বাংলাদেশে গণপরিবহন খাতে নৈরাজ্য অনেক দিনের। দুর্নীতিগ্রস্ত এই খাতটি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্ষমতাসীনরাই এই খাতটি নিয়ন্ত্রণ করেন। সরকারের তরফে আন্দোলন থামানোর আহ্বান জানানো হয়েছে, কিন্তু ছাত্ররা তাতে সাড়া দেয়নি। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে 20 লাখ টাকা করে অনুদান দিয়েছেন। এই আন্দোলনে কোনো নেতা নেই, কোনো কমিটিও নেই। সোশ্যাল মিডিয়া এই আন্দোলনে মুখ্য ভূমিকা রাখছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সম্প্রতি অস্ট্রেলিয়া ভিত্তিক বেসরকারি সংস্থা ওয়াক ফ্রি ফাউন্ডেশন গ্লোবাল স্লেভারি ইন্ডেক্স 2018 প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে বিশ্বে এখনও অন্তত 4 কোটির উপর মানুষ ক্রীতদাসের জীবনযাপন করছেন, আর এর মধ্যে রয়েছে বাংলাদেশের 6 লাখের উপর মানুষ যারা আধুনিক এ দাসত্বের শিকার। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
বাংলাদেশের মানবাধিকার কর্মীরা আধুনিক এ দাসত্বকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সমাজ, রাষ্ট্র এবং রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। আধুনিক দাসপ্রথা সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন দেশের অন্যতম মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা। তার কাছে প্রশ্ন ছিল, মানব সভ্যতা যখন তার শীর্ষে, তখন এই দাসপ্রথা বিশ্বে এখনো কিভাবে এবং কি কারণে টিকে আছে?
মূল কারণটা হচ্ছে অতি মুনাফালোভী একটা জীবন আমাদের। আমরা কম দিয়ে, কম খরচ করে, গোষ্ঠী শুদ্ধ লোককে দিয়ে বিভিন্ন কাজ আদায় করতে আমরা চাই, সেজন্য এটা হয়। এটার জন্য কোনো আইন কানুন নিয়মের আওতায় আমাদের পড়তে হয় না। কিছু হয়তো আইন আছে, আইনগুলো এত স্লোত গতিতে চলে, বিচার ব্যবস্থা স্লোত গতিতে চলে, আইনের কাছে যাওয়া দুরূহ মাত্র আমাদের জন্য, কাজে আইনের কাছে আমরা যেতে পারি না। কাজে যারা এই শোষণটা করে, যারা এই দাসপ্রথাটা চালিয়ে নিচ্ছে, তাদের কিন্তু কোনো প্রতিবন্ধকতাই নেই।
আপনি যে প্রতিবন্ধকতার কথা বললেন, তা অপসারণের জন্য আপনার পরামর্শ কি?
আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু অধিক লোকের সাথে তাদের সম্পৃক্ততা, এবং তারা অনেকে মিলে বড় গলায় আওয়াজ তুলতে পারেন দাসপ্রথার বিরুদ্ধে, যদি তারা এটাকে তাদের মূল্যবোধ বলে মনে করেন। এই জিনিসটা আজকাল আসলে দেখা যাচ্ছে কম। তাছাড়া রাষ্ট্রেরও দায়িত্ব অবশ্যই এখানে, রাষ্ট্র সেইভাবে নিয়ম নীতি নর্মস গুলো প্রচলিত করবে এবং সেটাকে তদারকি করবে, সেটা চলছে কিনা বিভিন্ন মাধ্যমে তদারকি করতে পারে, এবং রাষ্ট্র যখন এটা কেউ সমস্যা সৃষ্টি করবে তাকে সেইভাবে যেন শাস্তির আওতায় নিয়ে আসবে।
আধুনিক দাস প্রথা রোধে আমাদের মতো আমজনতার কি কিছু করণীয় আছে?
আমরা এই জন্য প্রতিবাদ করতে হবে, আমাদের অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এবং প্রতিবাদ করানো আমাদের স্কুলের কারিকুলামে নিয়ে আসতে হবে। এই দেশে মানুষের যে জিনিসটা এখন সবচেয়ে কম সেটা হচ্ছে সাহস। মানুষ কেউ সাহস করে কিছু বলে না, কেননা আইদার সে নিজে জানে না কি করে বলতে হবে, কিভাবে প্রতিবাদ করতে হবে, কিংবা সে জানে না কোন বিষয়গুলোর অন্যায় আর কোন বিষয়গুলোর ন্যায়, কারণ তার চারিপাশে এগুলো হচ্ছে, তার জন্য বিশ্লেষণ করা কঠিন। এই জন্য মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা কি, বিশ্বাস কি, মনোবল সাহস কি, এবং এইগুলো করে যে কত বড় বড় কাজ মানুষ করে গেছে এই দুনিয়া পৃথিবীতে, সেগুলো নজির গুলো আবার নিয়ে আসতে হবে। আজকাল আমাদের বইগুলোতে, বিশেষ করে পাঠ্য বই যেগুলো স্কুলের, সেসব বিষয়ে খুবই অবহেলা করা হচ্ছে। আমার মনে হয় এটা একটা বড় কারণ হচ্ছে, আমরা শিক্ষায় মননে আমাদের নৈতিকতায় এই যে একটা ন্যায়বোধটা থেকে সরে আসছি। কাজেই একটা হচ্ছে স্কুল কারিকুলামে এখানে ঢেলে সাজাতে হবে। আমি তো খুবই কম কথা শুনি এই দেশে নৈতিকতা নিয়ে কথা বলা। নৈতিক হতে হবে, সিদ্ধান্তকে নৈতিক করতে হবে, মূল্যবোধ জিনিসটা কি সেটা মানুষকে বুঝতে হবে, এবং সেটা প্রচার প্রকাশ করতেই হবে। কিন্তু এই জায়গাগুলো থেকে আমরা সরে গেছি। প্রতিটি মানুষ যদি নৈতিকভাবে বিশ্বাস না করে, তাহলে সে অন্যের দাস প্রথার মাধ্যমে ইনফ্লুয়েন্সড হতেও মানে হওয়াটাও সহজ হয়ে যায়, কারণ সে জানে না কোনটা ন্যায় কোনটা অন্যায়।
আমরা অর্থাৎ মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করি, তো এই আধুনিক দাস প্রথা নির্মূলে সামাজিকভাবে আমাদের কি করণীয় আছে?
সামাজিকভাবে একটা আন্দোলন তৈরি করতে হবে, যারা এই দাস প্রথাকে টিকে রাখছে তাদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে। সেখানে আইন কানুন বিচার ব্যবস্থা প্রত্যেককে কিন্তু এগিয়ে আসতে হবে, এটা কখনো একার মাধ্যমে করা সম্ভব না। আর কেন এটা করতে হবে? যদি আমরা এই দাস প্রথাকে ভাঙার চেষ্টা না করি, ভেঙে ফেলতে না পারি, একদিন বাংলাদেশে দেখা যাবে এখানে কোনো মানুষ বসবাস করে না, এখানে শুধু দাসরাই বসবাস করে। সেই দাস মানে কি? যারা নিজের বিদ্যা বুদ্ধি চিন্তা ভাবনা কোনো কিছুই ব্যবহার করতে পারে না, এবং মুষ্টিমেয় কিছু লোক নিঃস্বার্থে তাদেরকে পরিচালিত করে, তাদেরকে শোষণ করে করে তারা আরো বড় সম্পদ আহরণ করছে।
সমগ্র বিশ্ব তথা বাংলাদেশেও রাজনৈতিক দলগুলোই রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাই আমাদের রাজনৈতিক দলগুলো আধুনিক দাস প্রথা বিলোপের জন্য কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন?
আমাদের দেশে এই প্রথার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলবেন, এই বিষয় নিয়ে ভাববেন, এবং এই বিষয় নিয়ে তারা যে জনসমুদ্রের সাথে সম্পৃক্ত তাদেরকে এই বিষয় জানান দেবেন, এবং সাহস, বাঙালি জাতির মনে যে সাহসটা ছিল সেই সাহসটা আবার যেন আমরা ফিরে পাই, সেই জায়গায় কাজ করতে হবে।
শিপা হাফিজা বলেন, সবকিছুর উপরে উঠে এই মানবতা বিরোধী আধুনিক দাসত্বকে সমূলে নির্মূলের জন্য বিশ্ব তথা বাংলাদেশের মানবাধিকার কর্মী, সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষকে এক হয়ে কাজ করতে হবে। এই অমানবিক প্রথার বিরুদ্ধে তৈরি করতে হবে ব্যাপক জনসচেতনতা। এটা করতে ব্যর্থ হলে একদিন না একদিন বিশ্ব তথা বাংলাদেশকে এর জন্য যে চড়া মূল্য দিতে হবে তাতে কোনো সন্দেহ নাই বলে তিনি উল্লেখ করেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সে উদ্যোগের অংশ হিসেবে তিনি এরই মধ্যে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী ও বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সঙ্গে বিজেপির অনেক প্রবীণ নেতার সঙ্গেও সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিস্তারিত জানতে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
ভারতে 2019 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক এখন পর্যন্ত যেসব উদ্যোগ নিয়েছেন তা কেমন এবং এ বিষয়ে তিনি কতটা সফল হতে পারেন তা জানতে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলো কি?
মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই আগামী 19-এর যে আমাদের রাজ্যের গোটা দেশে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু লাস্ট 2 বছর ধরে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ শুধু না গোটা ভারতবর্ষের রাজনৈতিক খতিয়ান দেখলে যেটা বোঝা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে একতাট্টা হয়েই জলে নেমেছেন যে বিভিন্ন যে প্রাদেশিক রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস, দক্ষিণে এডিএমকে রয়েছে, বিভিন্ন প্রাদেশিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, শিবসেনা রয়েছে, গুলাম নবী পার্টির দল রয়েছে, টিডিপি রয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটা করে এক জায়গায় এক মঞ্চে আনার চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই, সেটা হচ্ছে বিজেপির এগেনস্টে একটা জনমত গড়ে তোলা। হয়তো এই মুহূর্তে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে যদি আমরা যদি দেখেন গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ার মধ্যে থেকে দেশের বেশিরভাগ রাজ্যেই কিন্তু বিজেপি ক্ষমতায় রয়েছে, কিন্তু বিজেপি ক্ষমতায় থাকার পরেও অন্যান্য রাজ্যের যে প্রাদেশিক রাজনৈতিক দলগুলো আছে গোটা ভারতবর্ষের মানচিত্রে, তারা কিন্তু বিজেপি বিরোধী একটা শিবির গড়তে চাইছে, যে শিবিরের মূল স্তম্ভ হয়ে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রথম সারিতে সেখানে থাকছে সোনিয়া গান্ধী, এবং বাম দলগুলোকে একাট্টা করার চেষ্টা করছে। ওদিকে আপের আমাদের দিল্লিতে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, সকলকে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা একটা চালিয়ে যাচ্ছেন বিজেপি বিরোধী শিবির অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট গঠন করার জন্য তিনি কিন্তু ভীষণভাবে উদ্যোগী হয়েছেন। ইনি ইতিমধ্যেই উনি গতকালই নয়াদিল্লিতে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন, সেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন এবং সমাজবাদী পার্টির উনি সেন্ট্রাল হলেও গেছিলেন, সমাজবাদী পার্টির এমপি অমিতাভ বচ্চনের স্ত্রী আপনারা জানেন জয়া বচ্চন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, এদের সকলের সঙ্গে তিনি আলাদা আলাদা করে বৈঠক করেছেন, দেখা করেছেন। তিনি কিন্তু ভীষণই উদ্যোগী বিজেপি বিরোধী একটা শিবির গড়ে তুলতে। সর্বোপরি যে কথাটা না বললে নয়, অতি সম্প্রতি দিন দুয়েক আগেই যে আসামে যে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন অফ ইন্ডিয়ার যে পঞ্জি প্রকাশিত হয়েছে পঞ্জিকা, তাতে যে 40 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এটা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে একটা বিতর্ক দানা বেঁধেছে। কেউ বলছেন ঠিক, কেউ বলছেন বেঠিক, কিন্তু একটা অস্থির পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এসছে, এবং সেটাকেই মনে হয় ফেডারেল গভর্নমেন্টকে কাজে লাগানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট রাজনীতিবিদ এই মুহূর্তে গোটা দেশে একটা প্রথম মুখ বললে বোধ হয় ভুল হবে না। রাজনৈতিক প্রেক্ষাপটে 19-এর লোকসভায় কোন দল এগোবে কোন দল পিছিয়ে বেশি তো সময় বলবে, কিন্তু মুহূর্তে কিন্তু ফেডারেল গভর্নমেন্ট গড়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে অগ্রণী ভূমিকা নিচ্ছেন সেই দিকটা থেকে মনে হচ্ছে প্রাদেশিক রাজনৈতিক দলগুলো কিন্তু মমতার সঙ্গে হাত মেলাবেন।
আপনি বলছিলেন যে কংগ্রেসের 2 শীর্ষ নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, ওই বৈঠকে আসলে কি আলোচনা হলো আপনারা কি কিছু জানতে পেরেছেন?
মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেইছে, আমরা শুধু জেনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি বৈঠকে একটা নিমরাজি জায়গাটা ছিল, এটা লাস্ট 2-3-4 মাসের কথা। রাজনৈতিক শিবিরের নানান দিক থেকে বিশ্লেষণ মন্তব্য পত্রপত্রিকায় আমরা যেটা জেনেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে বেরিয়ে এসে তার একটাই কথা, গুরুদেব রবীন্দ্রনাথের কথাকে তিনি পাথেয় করেই বলেছেন, আমরা সবাই রাজা, সকলেই আমরা সকলের দরে। এর আগে এইভাবে বিরোধীরা চলবেন যৌথ নেতৃত্বে, এটাই বড় কথা, কে বড় আসন পাবে, কে প্রধানমন্ত্রী হবে সেটা এখন বলার বিষয় কিছু নয়, সেটা সময় বলবে, কিন্তু আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বক্তব্যে বলেছেন।
পশ্চিমবঙ্গের বাস্তবতায় আমরা যদি দেখি যে বাম রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক ধরনের দ্বন্দ্ব তো রয়েছে, সেক্ষেত্রে বাম রাজনৈতিক দলগুলো বিজেপি বিরোধী জোট গঠনে মমতার নেতৃত্বকে কিভাবে দেখছে এবং তারা আসলে কি বলছেন জোট গঠনের
বিষয়টা? মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর 19-এ জানুয়ারি যে রাজ্যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে লোকসভা ভোটকে কেন্দ্র করে বিজেপি বিরোধী শিবির গড়ার জন্য এই মুহূর্তে রাজ্যের পশ্চিমবঙ্গ লবি যদিও মমতার মঞ্চে এক মঞ্চে আসবে কিনা সেদিক থেকে কোন সদর্থক এখনো উত্তর তাদের তরফ থেকে পাওয়া যায়নি, কিন্তু বিষয়টা এখানেই প্রাসঙ্গিক যে গতকালই কিন্তু সিপিএম এর লিডার এবং লোকসভার হলে লোকসভার নেতা তিনি কিন্তু সেন্ট্রাল হলে মমতার সঙ্গে দেখা করেছেন। তিনি বেঙ্গল লবির বাইরে সিপিএম পার্টির একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। এখন সর্বভারতীয় স্তরে ফেডারেল গভর্নমেন্টের যা আদর্শগত দিক, ফেডারেল গভর্নমেন্ট গড়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের যা আদর্শগত কর্মসূচি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু বামেরা বেরিয়ে আসতে পারে না, কেন বামেদেরও কিন্তু প্রধান শত্রু, মানে শত্রু ইন দা সেন্স হচ্ছে রাজনৈতিক আদর্শগত দিক থেকে কিন্তু বিজেপি বামেদের সঙ্গে অবশ্যই এগেনস্টে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যান্য প্রাদেশিক রাজনৈতিক দলগুলো এবং সর্বভারতীয় কংগ্রেস এবং বাম শিবির, তারা তো বিজেপির বিরুদ্ধে সময় বলবে তারা এক মঞ্চে না গেলেও কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কিন্তু তারা একটা জায়গায় আসতে বাধ্য হবেই, কেন এটা রাজনৈতিক সমীকরণই হচ্ছে। কেননা আপনারা যদি দেখেন যে বিজেপিকে আটকানোর জন্য কিন্তু কংগ্রেস এবং বামেরা পশ্চিমবঙ্গ এক হয়েছে, তো সেক্ষেত্রে এটা আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে বিজেপিকে আটকানোর জন্য যদি কংগ্রেস এবং সিপিএম এক হয়ে থাকে তো এটা সর্বভারতীয় স্তরে কেন হবে না। বেঙ্গল লবিটা তো সর্বভারতীয় ক্ষেত্রে কতটা কার্যকরী করবে, যে দিকে জায়গা নেবে সেটা তো একটা প্রশ্নবিদ জায়গা থেকেই যাচ্ছে।
এই জোট গঠনের বিষয়টিকে রাজনৈতিক বিশ্লেষকরা আসলে কিভাবে দেখছেন, আপনি কি কারোর সঙ্গে কথা বলতে পেরেছেন এই বিষয়ে?
আমি ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক, প্রথমে রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট লেখিকা এবং বুদ্ধিজীবী অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরিনের বক্তব্য শোনাতে চেয়েছি।
ভারতবর্ষ কি প্রথম বাঙালি প্রধানমন্ত্রী পাবে? সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিংবা হাসপিলে প্রণব মুখোপাধ্যায় যে পড়ে দেখাতে পারেননি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন? রাজধানী দিল্লিতে হাজির হয়ে ছোট বড় প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাবনাটাকে উস্কে দিতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্ট যে আসলে তৃণমূল নেত্রীর দিল্লিতে কুর্শিতে দেখার স্বপ্ন সেই বিষয়ে অন্তত কারো সন্দেহ নেই, কারণ আর যেসব আঞ্চলিক দল এবং নেতা নেত্রীর কথা বলা হচ্ছে অখিলেশ, মায়াবতী কিংবা চন্দ্রবাবু নাইডু, কারোরই 30 জনের বেশি সাংসদ জেতার কোনো সম্ভাবনা নেই। যে ওমর আবদুল্লাহ কংগ্রেসকে সামনে রেখে বিজেপি বিরোধীদের মঞ্চ নিয়ে এগোতে চান তিনি নিজের রাজ্য থেকে 4 জনের বেশি সাংসদ আনতে পারবেন কিনা সন্দেহ আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে উঠছেন। আজ বৃহস্পতিবারও শিলচরে তাঁর দলের সাংসদরা এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। অতএব বিজেপির সঙ্গে সরাসরি সংঘাতে গিয়ে মমতা ক্রমশই নিজেকে নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার হিসেবে একটু একটু করে খাড়া করছেন। সেই কারণে তিনি আবার বিজেপিতে, যারা নরেন্দ্র মোদীর বিরোধী বলে পরিচিত, সেই লালকৃষ্ণ আডবাণী, যশবন্ত সিনহাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। মমতা চান ফেডারেল ফ্রন্টের মাধ্যমে বিজেপি বিরোধী রাজনীতি তাকে কেন্দ্র করে আবর্তিত হোক।
আমরা সেই সঙ্গে শুনে নেব বিশিষ্ট রাজনৈতিক সংবাদদাতা সুমন ভট্টাচার্যের প্রতিক্রিয়া।
ক্রমশ বারবার এবং সর্বভারতীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় যেন তার রাজনীতি দিল্লি কেনটাকে এখন মুখ্য করে তুলেছেন। শুধু যে তিনি অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করছেন তা তো নয়, যারা বিজেপির মধ্যে নরেন্দ্র মোদীর বিরোধী তাদের সঙ্গেও দেখা করে তিনি একটা নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছেন, যাতে 2019 নির্বাচনের পরে যদি এমন কোন পরিস্থিতি তৈরি হয় যেখানে নরেন্দ্র মোদী ছাড়া অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বাছার সুযোগ আসে তাহলে বিজেপির এই বিক্ষুব্ধ নেতারাও তাকে সমর্থন করেন।
আমরা তো শুনলাম বিশ্লেষকদের মন্তব্য, কিন্তু এই জোট গঠনের বিষয়টি নিয়ে ভারতের ভোটাররা অর্থাৎ সাধারণ মানুষ কি মনে করছে, কারোর সঙ্গে কি আপনার কথা হয়েছে, তাদের মতামত কি জানতে পেরেছেন?
সাধারণ মানুষের যে বক্তব্য যে বিজেপি এক সর্বভারতীয় দল, এই মুহূর্তে গোটা ভারতবর্ষের প্রথম সারির সর্বভারতীয় দল, তারা ক্ষমতায় রয়েছে, কিন্তু সাধারণ মানুষের বক্তব্য যে তোমাকে তো সাধারণ মানুষই ভোট দিয়ে গোটা দেশে তুমি আজকে একটা জায়গা করে নিয়েছো, তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। আজকে পক্ষে বিপক্ষে বিজেপির পক্ষেও লোক আছে, বিরোধীদের পক্ষেও লোক আছে, কিন্তু একটা গোটা দেশে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আজকে ফেডারেল গভর্নমেন্ট তৃণমূল, এরাজ্যে তো ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, প্রাদেশিকভাবে অন্য একটা রাজ্য দল থেকে তারা তিনটে হোক চারটে হোক চল্লিশটা হোক তাদেরও এমপি রয়েছে, সবাই যদি এক হয় তাহলে একটা রাজনৈতিক নেতৃত্ব সর্বভারতীয় নেতারা বা একটা রাজ্য থেকে উঠে আসা নেতারা যারা সর্বভারতীয় স্তরে আসতে চাইছে তাদেরও তো কিছু মতাদর্শগত দিক রয়েছে, তারা কোন প্রেক্ষিতে লড়াইটা করতে যাচ্ছে। ইস্যু হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ইস্যু এগিয়ে আসছে যে ইস্যুটা গোটা দেশে একটা একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে পারছে। সাধারণ গতকালকে আমাদের রাজ্যে গোটা রাজ্যে প্রায় মতুয়া সংগঠনের লোকেরা ট্রেন অবরোধ করেছে। কেন? এনআরসিটা ভালো না মন্দ সেটা পরের কথা, সাধারণ মানুষ একেল হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এরাজ্যের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, ৩৪ বছরের বাম সরকার পড়ে গেছে, অন্যান্য রাজ্যের ইতিহাসে অন্যান্য রাজনৈতিক নেতাদের তাদেরও সেই রাজনৈতিক উত্থান পতনের ইতিহাসগুলো রয়েছে, সমীকরণগুলো রয়েছে, আমরা রাজনৈতিক ইতিহাস যতটুকু জানি। তো ফেডারেল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের দেশে ফেডারেল গভর্নমেন্ট তৈরি হয়েছে সেটা কতটা লাস্টিং হয়েছে সেটা পরের কথা, কিন্তু ফেডারেল গভর্নমেন্ট তৈরির তো উদাহরণ আমাদের দেশে আছে, নেই যে তা না। তো মানুষ তো একটার দিকে আশা নেই এগোয়, তাই সেটাকে মমতাকে হয়তো মানুষ সাধারণ মানুষ ইন্টেলেকচুয়ালরা উৎসাহিত করছে।
পরমাশিস ঘোষরায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অত্যাধুনিক প্রযুক্তির একটি ট্রেন যা লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো যেতে মাত্র 30 মিনিট সময় নেবে। 2013 সালে এই স্বপ্ন দেখেছিলেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক। প্রতিবছরই এই কল্পনার কাছাকাছি এগোচ্ছেন তিনি। এই জুলাই মাসের শেষে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত তৃতীয় হাইপারলুপ প্রতিযোগিতায় গতির নতুন রেকর্ড তৈরি হয়েছে। জিনিয়া ডলটের রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ।
ঘণ্টায় 647 কিলোমিটার অর্থাৎ 300 মাইল জার্মান প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীরা তৃতীয় বাৎসরিক হাইপারলুপ পথ প্রতিযোগিতায় ওয়্যার হাইপারলুপ গতির ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করেছে লস অ্যাঞ্জেলেসে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 600 দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। তার মধ্য থেকে 20 দলকে চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত করা হয়। তবে 1 কিলোমিটার লম্বা ভ্যাকুয়াম টানেলের মধ্য দিয়ে 3 দল দ্রুত গতিতে টিউব চালনা পরীক্ষা করতে পেরেছে। প্রধান শর্ত ছিল দ্রুত গতি।
5, 4, 3, 2, 1
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল ওয়ার হাইপারলুপ দলের ফ্লোরিয়ান জেনকি বলছিলেন, আমরা অন্য ধরনের নকশা তৈরি করতে চেয়েছি। একটি বড় মোটর তৈরি করা হয়েছে, রয়েছে 2 বড় মোটর, একই ক্যাপসুল ব্যবহার করা হয়েছে। সত্যি চমৎকার সব চিন্তা। সবশেষে আমরা দেখতে চেয়েছি সবচেয়ে ছোট কোন মোটরটি দ্রুত গতিতে চলছে, কোন বিকল্পটি সবচেয়ে ভালো, গতি ও ওজনের অনুপাত আমরা দেখতে চেয়েছি। তবে ছিল অপ্রত্যাশিত বাধা। তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক উপাদান যা ভ্যাকুয়ামের মধ্যে ভালোভাবে কাজ করে না, ব্যাটারির কথা বলা হচ্ছে। এই ইলেকট্রনিক ভ্যাকুয়ামের মধ্য দিয়ে যখন প্রবাহিত করা হয়, চালনা করা হয়, তখন বাধা হয়ে দাঁড়ায় যে জিনিসটি, সেটি হচ্ছে এই ব্যাটারি স্ফীত হয়ে যেতে পারে। প্রতিযোগী অ্যান্টনি বলছে,
We bought just these cells and then we assembled them all together. We pressed them all together with these packs. We 3D printed the entire structure that goes around it.
আমরা ডিসেল এনে তা নতুন করে সংযোজন করছি, ত্রিমাত্রিক নকশা মুদ্রণ করে তা পরীক্ষা করেছি, যত ধরনের পরীক্ষা করা সম্ভব তা করেছি। ব্যাটারি সেলগুলো ভ্যাকুয়ামের মধ্যে বিস্ফোরিত হতে পারে, প্রসারিত হতে পারে, আগুন ধরে যেতে পারে। এ কারণে চাপযুক্ত বাহনে এমনভাবে রাখতে হয়েছে যেন কোনো বিপর্যয় না ঘটে। তবে প্রকৌশলীরা শুধুমাত্র এই একটি সমস্যার সমাধানই করছেন না। নেদারল্যান্ডের দলটি বলছে তারা হাইপারলুপ ট্রান্সপোর্টেশনের মাধ্যমে পরিবেশের যাতে ক্ষতি না হয় এবং সেভাবে সংক্ষিপ্ত সময়ে নিরাপদে ভ্রমণ দেখতে চাইছেন। এ দলের প্রতিযোগী জেলি ভেন্ডার জন বলছিলেন,
in continental aviation, so like short distance aviation, 1500 kilometers.
এ ধরনের পরীক্ষার মাধ্যমে মহাদেশীয় যোগাযোগের ত্রুটিগুলো সংশোধন করা হবে। 1000 থেকে 1500 কিলোমিটার দূরত্ব পারাপার নিয়ে ভাবা হচ্ছে। একাজেই হাইপারলুপ ব্যবহার করা হবে। প্রতিটি স্টেশনের দূরত্ব হবে 500 কিলোমিটার। তার মানে হচ্ছে আমরা আমস্টারডাম, ব্রাসেলস, প্যারিস, বার্লিনকে সংযুক্ত করতে পারব। স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং হাইপারলুপের পৃষ্ঠপোষক এলন ম্যাক্স জানিয়েছেন, এই প্রতিযোগিতা সীমানা অতিক্রম করারই একটি প্রচেষ্টা। তিনি বলছিলেন, এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে নতুন আধুনিক পরিবহন নিয়ে চিন্তায় উৎসাহ যোগানো। নয়া যাতায়াত ব্যবস্থা আমাদের চারপাশের শহরকে আমূল পাল্টে দেবে, আমি বিশ্বাস করি এই বিরাট পরিবর্তনে। হ্যাঁ, সত্যি এবছর প্রতিযোগিতা প্রকৌশলীদের নতুন পরিবর্তনের কাছাকাছি নিয়ে এসেছে।
এবার শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ, সঞ্চালনা করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। যৌন দাসত্ব, যৌন নির্যাতন, যৌন পাচার সব স্থানে বেড়ে যাচ্ছে। আজ নারী কণ্ঠে আপনাদের সে বিষয়ে শোনাব। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারোলিন প্রসূটি এ সম্পর্কে 3 খণ্ডের একটি সিরিজ লিখেছেন। আজ প্রথম খণ্ডে ক্যারোলিন প্রসূটি এক কিশোরী ও তার মায়ের কথা তার কাহিনী বলেছেন। তাদের অনুরোধে আমরা তাদের আসল নাম প্রকাশ করছি না। বিভিন্ন নামে এই যৌন অপরাধের কথা বলা হয়, যৌন দাসত্ব, যৌন নির্যাতন, কিন্তু যেসব সংগঠন এটিকে বন্ধ করতে চায় তারা একে বলে যৌন পাচার, অর্থাৎ বলপূর্বক একজনকে বাধ্য করা যৌন ব্যবসায় লিপ্ত হওয়া। 2016 সালে হিউম্যান ট্রাফিকিং রিসোর্স সেন্টার হটলাইনে 7500 সম্ভাব্য মানব পাচারের ঘটনার কথা জানানো হয়। ওয়াশিংটন ডিসিতে যে অল্প বয়সী মেয়েরা এর শিকার হয় তারা অনেকেই মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের। পাচারকারীরা প্রথমে ওই মেয়েদের প্রেম ভালোবাসার কথা বলে সম্পর্ক তৈরি করে, তারপর তাদের প্রতি সহিংস আচরণ করে। সাইরেনের শব্দে কেইটের দীর্ঘ দুঃস্বপ্নের অবসান হয়। কেট বলল,
I was seconds away of never being found again.
ও বলল, আর কয়েক মুহূর্ত পার হলে আমাকে আর কখনোই পাওয়া যেত না। কেট বলল, বহু মাস ধরে যৌন দাসত্বের পর পুলিশের গাড়ির লাইট ওর জন্য আশার আলো বয়ে আনল। কেট তখন নবম শ্রেণীতে পড়ে যখন এই ঘটনার সূচনা। ওকে যে অপহরণ করে তার নাম লুইস। লুইসের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কেইটের হাই স্কুলে একটি কার্যক্রম ছিল যার অধীনে অবৈধ অভিবাসীরা সেখানে পড়াশুনো করতে পারত। লুইসের বয়স ছিল 21 আর কেইটের বয়স ছিল 14। কেইট বলল,
The first thing he ever said when he messaged me on Facebook before I was high or anything was you have beautiful eyes.
প্রথম ও আমাকে যে কথাটা বলেছিল তা ছিল ফেসবুকে একটি বার্তা, তোমার চোখ দুটো কি সুন্দর। কিশোরী কেইট প্রেমে পড়ে যায়। রাতে লুইস কেইটের বাড়িতে গিয়ে ওর জানালায় টোকা দিত। লুইস ওকে লুকিয়ে পার্টিতে নিয়ে যেত, কিন্তু এক রাতে কেইট আর বাড়ি ফিরল না।
I was with all these old men. But all I saw was they thought I was pretty. They gave me attention. I remember blacking out. Some things are still really blurry to this day. Had lots of bruises. And lots of
আমি সব বুড়ো লোকদের সঙ্গে থাকতাম আর আমি ভাবতাম ওরা ভাবছে আমি কত সুন্দরী, ওরা আমার প্রতি কত মনোযোগ দিচ্ছে। আমার মনে আছে আমি চেতনা হারিয়ে ফেলি। এখন পর্যন্ত অনেক কিছু আমার কাছে খুবই অস্পষ্ট আর ঘোলাটে। আমার শরীরে অনেক আঘাতের চিহ্ন, ভেতরে অনেক ক্ষত। কেইট পরে জানতে পেরেছে লুইস MS-13 নামে একটি গ্যাং বা কুচক্রের সদস্য ছিল। ওই গ্যাংয়ের জন্য অর্থ বানানোর লক্ষ্যে সেই কিশোরী কেটকে হেরোইন ও পিসিপি মাদক দিয়ে অচেতন করে যৌন ব্যবসা করছিল গ্যাংটি। আমি ভাবিনি আমাকে কেউ কোনোদিন খুঁজে পাবে, কেউ তো জানত না আমাকে কোথায় খুঁজে পাওয়া যাবে। কেটের মার নাম এমি। তিনি বললেন,
She's the love of my life. She's my baby girl. And when she went missing, I knew deep down inside that she needed me to find her.
ও আমার ভালোবাসার ধন, ও আমার ছোট্ট মেয়ে। ও যখন নিখোঁজ হয় আমি জানতাম ওকে আমার খুঁজে বার করতেই হবে। পুলিশ ভেবেছে কেট পালিয়ে গেছে। লুইস তাকে দেখেছে ভোগের আর ব্যবসার পাত্রী হিসেবে। কেট লুইসের কথা বলল,
He, I guess you could say, branded me almost with a symbol, like a money sign symbol on my hip. And that's when I realized I was just done for. Like, he literally just claimed me.
ও আমার গায়ে অর্থের চিহ্ন এঁকে দিয়েছে। আমি তখন বুঝতে পারলাম আমি শেষ হয়ে গেছি, আমি পুরোপুরি ওর নিয়ন্ত্রণে। কেট বলল, ওর প্রতি নির্যাতনের কোনো শেষ ছিল না।
Someone would come in, someone would rape me, someone would leave. Within the hour, someone else would come in, or two or three more. I was non-stop doing this for days at a time. I wasn't fed, didn't have water.
কেউ ঘরে ঢুকলো, আমায় ধর্ষণ করলো, চলে গেল। এক ঘন্টার মধ্যে আরেকজন বা দুজন বা তিনজন ঘরে ঢুকলো। দিনের পর দিন আমি অবিরাম তা করে যাচ্ছিলাম। আমাকে কোনো খাবার দেয়া হতো না, পানি দেয়া হতো না, আর আমার দালাল শুধু বসে বসে দেখত। বহু সপ্তাহ কেটে যাওয়ার পর ওই গ্যাং যখন ওকে অন্য রাজ্যে নিয়ে যেতে প্রস্তুত হচ্ছিল, কেট তখন পুলিশের গাড়ির আলো দেখতে পায় আর উপলব্ধি করে যে ওর দুঃস্বপ্নের অবসান হয়েছে। 5 বছর ধরে কেটের চিকিৎসা করা হয়। কেট এখন সুস্থ। ওর ভেতরে এখন অন্য আশা। ওর বাগদান হয়েছে, ও আশা করছে ওর একটা মেয়ে হবে। আগামী সপ্তাহে আমরা FBI, রাজ্য ও কাউন্টির পুলিশ কীভাবে ওই মেয়েদের উদ্ধার করে সে সম্পর্কে শোনাব।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
কিউবা সরকার কমিউনিস্ট শাসনের সমালোচনাকারীদের কারাদণ্ড প্রদান অব্যাহত রেখেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নেওয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্র কিউবার রাজনৈতিক বন্দীদের জন্য গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করছে। বিশিষ্ট মানবাধিকার সংগঠন কর্তৃক স্বীকৃত দুজন বিবেক সম্পন্ন বন্দী ডক্টর অ্যারিয়েল রুইস আরকুইলা এবং ডক্টর এডওয়ার্দো কার্দেজ হলেন জ্বলন্ত দুটি দৃষ্টান্ত যে কী করে কিউবা সরকার দুজন নাগরিকদের শান্তিপূর্ণ বিরোধিতা স্তব্ধ করে দিতে পারে। মানবাধিকার সক্রিয়বাদী ডক্টর কার্দেজ প্রাক্তন কিউবার নেতা ফিডেল কাস্ট্রোকে কথিত সমালোচনার দায়ে 3 বছরের কারাদণ্ড ভোগ করছেন। কিউবা কর্তৃপক্ষ মে মাসে তাঁর পরিবার পরিজনকে জানিয়েছে যে আন্তর্জাতিকভাবে তাঁর সপক্ষে তাঁর পরিবার যে উদ্যোগ নিয়েছে সেজন্য শাস্তিস্বরূপ 6 মাস ধরে তারা তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না। এছাড়াও গত মাসে কিউবার একটি আদালত বিজ্ঞানী ও পরিবেশবাদী ডক্টর রুইস আরকুইলাকে সরকারি কর্তৃপক্ষকে কথিত অমান্য করার দায়ে 1 বছরের কারাদণ্ড দিয়েছে। কিউবা সরকারের কর্মকর্তারা পরিবেশ সংক্রান্ত বিষয় উত্থাপনের দায়ে বহু বছর ধরে তাঁকে হয়রানি করেছে। মুখপাত্র হেদার নেওয়ার্ড বলেন, তার অনশন ধর্মঘট এবং সংকটজনক শারীরিক অসুস্থতার খবরে আমরা গভীরভাবে বিচলিত। পররাষ্ট্র দপ্তরের সর্বসাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক বন্দীদের প্রকৃত সংখ্যা নির্ণয় অত্যন্ত দুরূহ কাজ। তবে স্বতন্ত্র মানবাধিকার সংস্থাগুলির সাম্প্রতিক জরিপে সেখানে বর্তমানে 120 জনেরও বেশি রাজনৈতিক বন্দী রয়েছেন বলে জানা গিয়েছে।
কিউবা সরকার কোনো রাজনৈতিক বন্দী আটকের কথা অস্বীকার করে থাকে এবং কোনো কারাগার বা আটক কেন্দ্রে মানবাধিকার এবং জাতিসংঘ সংস্থার প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। এ ধরনের সরকারি স্বচ্ছতার অভাব, তথ্য নিয়মমাফিক ন্যায্য অধিকার লঙ্ঘন, অপরাধী অভিযোগ, তদন্ত এবং বিচারের প্রকৃত রূপকে বিভ্রান্ত করে দেয়, যার ফলে সরকারি কর্তৃপক্ষ অপরাধী লঙ্ঘনের দায়ে শান্তিপূর্ণ মানবাধিকারের সক্রিয়বাদীদের বিচার ও শাস্তি দিয়ে থাকে। কিউবা সরকার কারাবন্দী রাজনৈতিক বিরোধিতাকারীদের বিপ্লব বিরোধী বলে শনাক্ত করে থাকে। যুক্তরাষ্ট্র সরকার কিউবার প্রতি অবিলম্বে সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির আবেদন জানাচ্ছে। এছাড়াও কিউবার সক্রিয়বাদী এবং শান্তিপূর্ণ উপায়ে সরকারের সমালোচনাকারী স্বতন্ত্র চিন্তাবিদদের অবাধ আটক বন্ধের আহ্বান জানাচ্ছে। কিউবা সরকারকে সক্রিয়বাদীদের পরিবার পরিজনদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা অবশ্যই বন্ধ করতে হবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এটি যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার শুনবো খেলার খবর আর্সেনাল হকের কাছে।
ধন্যবাদ। আজকে ক্রিকেটের খবর মূলত, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল এখন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডাতে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলতে এসছে। তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই দুটো খেলবে। ইতোমধ্যেই প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ পরাজিত হয়েছে এবং দ্বিতীয় তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার লডারহিলে, এবং সেখানে দেখা যাক যে এই সিরিজ শেষ পর্যন্ত কোন দিকে যায়, কারণ আমরা জানি যে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ মাত্র জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু তারপরই আবার এই টি টোয়েন্টির প্রথমটিতে হেরে যাওয়াতে বাংলাদেশের যারা সমর্থক তাদের মনক্ষুণ্ণ হবার কিছুটা কারণ আছে। আমার সাথে যোগ দিয়েছেন ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, বাংলাদেশের এই যে ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজ, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, এ পর্যন্ত যে খেলাগুলো হয়েছে আপনার মূল্যায়ন কি?
বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে একটা ভালো দল এবং রেটিংয়েও তারা ওয়েস্ট ইন্ডিজের থেকে উপরে, সেটা প্রমাণ করেছে মাঠে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ন বছর পর 2-1 ম্যাচে হারিয়েছে তারা, এবং মাশরাফি ছিলেন ক্যাপ্টেন ওই বাংলাদেশ দলের। মাশরাফি 50 ওভারের ক্রিকেট খেলছেন কিন্তু ওয়ান ডে ক্রিকেট খেলছেন না। টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ বড় বেশি বিশ্রীভাবে হেরে গিয়েছিল দুটো টেস্টেই। সাকিব আল হাসান ছিলেন ক্যাপ্টেন, বিন্দুমাত্র প্রতিরোধ করতে পারেনি টেস্ট ক্রিকেটে, কিন্তু যখনই মাশরাফির হাতে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা উঠে এলো তখনই কিন্তু বদলে গেল টিম বাংলাদেশ। একটা ইউনিফাইড টিম হিসেবে টিম এফোর্ট দিয়ে তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। ব্যবধানটা 3-0 হওয়া উচিত ছিল, যদিও একটা ম্যাচ হেরে গিয়েছিল বাংলাদেশ, খুব ক্লোজ মার্জিনে যে হেরে গিয়েছিল, কিন্তু সেটা হওয়ার কথা ছিল না। প্লেয়ারদের একটু যদি ফিনিশিংটা আর একটু বিচক্ষণতার পরিচয় দিতেন মুশফিক মাহমুদুল্লাহরা, তাহলে হয়তো ওই যে ম্যাচটা হেরেছিল সেটাও হারের থেকে জয়ে রূপান্তরিত করা যেত। তারপরে যে কথা বলতে, ক্যাপ্টেন্স লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, মাশরাফি বল হাতে ভালো বল করেছেন, ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন, যখনই দরকার লেগেছে তিনি নিজেকে টপ অর্ডারে এনে ব্যাটিং করে প্রমাণ করেছেন যে দ্রুত রান করা যায়, এবং সেটা করে তিনি সিরিজ জয় করেছেন। এখানে আরও একজন প্লেয়ারের কথা বলতেই হবে, সেটা তামিম ইকবাল, দুটো সেঞ্চুরি করেছিলেন এই তিন দিনে, এই ওয়ান ডে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে, এবং অসাধারণ খেলেছেন। কিন্তু ঠিক যখন মাশরাফি সরে গেলেন ওয়ান ডে ক্রিকেট টি টোয়েন্টিতে, আবার সাকিব আল হাসানের কাছে ক্যাপ্টেন্সি, আবার টিমটা যেন কেমন ছন্ন ছাড়া। কারণ ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ যতটা ভালো দল, টি টোয়েন্টি ক্রিকেটে ততটাই খারাপ দল। এখনও সেই ছোট ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ কিন্তু আজও নিজেদের যোগ্যতাটা প্রমাণ করতে পারেনি, এখনও র্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ। কারণ কিছুদিন আগেই তারা আফগানিস্তানের কাছেও হেরেছে টি টোয়েন্টি সিরিজ, যেটা ভারতে হয়েছিল, এবং এবার প্রথম ম্যাচটাই সেন্ট কিটসে বাংলাদেশ হেরেছে বিশ্রীভাবেই বলা যাবে। কারণ 143 রানের সাদামাটা পুঁজি ছিল বাংলাদেশের 20 ওভারে, তামিম ইকবাল, সৌম্য সরকার 0 রান করেই তারা সাজঘরে ফিরে গিয়েছিলেন। মাহমুদুল্লাহর একটাই নক শুধু রানটা কিছুটা 143 রানে পৌঁছে দিয়েছে, রানটাই বাংলাদেশ 143 রান জমা করতে পেরেছিল তাদের ওই সংগ্রহশালায়। এটা মোটেই বড় রান নয়, কারণ ওয়েস্ট ইন্ডিজ আবার উল্টো দিকে, তারা ওয়ানডে ক্রিকেট খারাপ খেলছেন কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু তারা আবার দুর্বার খেলছেন। যদিও ক্রিস গেল খেলেননি, কেরন পোডার্ড খেলেননি, সুনীল নারিন খেলেননি, তারপরও কিন্তু তারা যে দল নামিয়েছিলেন, যদিও ডিএল মেথডে বৃষ্টি আইনে খেলা হয়েছে, 11 ওভারে 91 রানের টার্গেট ছিল, সেটাও খুব মামুলি বানিয়ে আয়েশি একটা জয় তুলে দিয়েছে।
ভাই আমি একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে তো বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমানে এবং তারা ভালো খেলে কোনো সন্দেহ নাই, কিন্তু এই দলটি আবার ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে এত পিছে, কারণটি কি? মানে টি টোয়েন্টি আর ওয়ানডে দুটো নিঃসন্দেহে একটা 20 ওভারের খেলা আর একটা 50 ওভারের খেলা, কিন্তু পারফরমেন্সের ওপর এই ব্যাপারটা এত প্রভাব ফেলে, কারণটা কি?
আপনি খেয়াল করবেন যারাই টি টোয়েন্টি খেলছেন প্রায় সবাই কিন্তু অনেক সিনিয়র ক্রিকেটার, ক্রিস গেল, কেরন পোলার্ড, মার্ডন স্যামুয়েল, এরা কিন্তু সবাই সিনিয়র ক্রিকেটার, প্রায় ক্রিকেট জীবনের সায়ান্নে এসে দাঁড়িয়েছেন, তারা কিন্তু খুবই ইন্টারেস্টেড না টেস্ট ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেট খেলতে। আপনি খেয়াল করবেন ক্রিস গেল সারা দুনিয়াতে টি টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন, এবং তিনি কিন্তু একটা সময় বলেছিলেন তিনি আর টেস্ট ক্রিকেটও খেলবেন না, ওয়ানডে ক্রিকেটও খেলবেন না, যেহেতু আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট 50 ওভারে খেলা ইংল্যান্ডে, সেই জন্য তারা অনেকেই ফিরে এসেছেন। এবং আপনি খেয়াল করবেন যে তিনটা ওয়ানডে ম্যাচেই কিন্তু শেষ ম্যাচটায় ক্রিস গেইল তার সমূর্তিতে খেলেছিলেন, তার একটা দুর্দান্ত ইনিংস ছিল শেষ ম্যাচটাতে, প্রথম দুই ম্যাচে কিন্তু ছিল না, এবং
73 রান করেছিলেন সম্ভবত 73 রান
থার্ড ম্যাচটাতে, এবং প্রথম দুই ম্যাচে দেখা গেছে তিনি ফিল্ডিংও মনোযোগী ছিলেন না, ক্যাচ ড্রপ করেছেন, অনেক কিছু, কিন্তু এই কথাটাই যে এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটটাই ক্রিকেটের আলোটা কেড়ে নিচ্ছে, কারণ এটা খুব শর্টের ভার্সন ক্রিকেট, অল্প সময়ের খেলা হয়, যেমন আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন যে তিনি আর টেস্ট খেলতে আগ্রহী নন। আপনি চিন্তা করে দেখেন টেস্ট ক্রিকেটটা 5 দিনের ক্রিকেট, তারা খেলতে চাচ্ছেন না, তারা কোথায় খেলবেন? তারা খেলবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট, সারা দুনিয়াতে খেলে বেড়াবেন, 1 মাসের টুর্নামেন্ট কিংবা 1.5 মাসের টুর্নামেন্ট, এবং সেখানে কিন্তু হ্যান্ডসাম এই অ্যামাউন্ট টাকাগুলিও পাওয়া যাচ্ছে, এবং সেটা কিন্তু খুবই শর্টের ভার্সন, অল্প সময়ের জন্য। টেস্ট ক্রিকেট বা 50 ওভারের ক্রিকেটে অনেক বেশি শ্রম দিতে হয়, অনেক বেশি ফিটনেস থাকে, যেটা কম্পারেটিভলি কম, যে কষ্টটা কম, 4 ওভার বোলিং করবেন, আপনি ব্যাটিং করবেন। এবং দেখেন ওয়েস্ট ইন্ডিজ দলটাই দেখেন, যারা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন তারাই কিন্তু ওয়ানডে ক্রিকেটে র্যাঙ্কিংয়ের তলানিতে, এটি কিন্তু খুব অবাক করা ব্যাপার, কারণ ক্রিস গেইল দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ক্রিকেটার, টেস্ট ক্রিকেট একটা সময় টেস্ট ক্রিকেটে ছিল 2টা ট্রিপল সেঞ্চুরি, তার ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ব্যাটসম্যান ছিল, কিন্তু সেই মোহ তার কেটে গেছে, উনি এখন কনসেন্ট্রেট করেছেন টোটালি টি টোয়েন্টি ক্রিকেটে। তারপরও কিন্তু ইঞ্জুরির জন্য ফার্স্ট ম্যাচটা খেলেননি, পরের দুটোও খেলবেন বলে মনে হচ্ছে না যেটা, তবে এইখানেই বলি যে একটা সময় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটটাকে আমরা দেখতাম দ্রুত গতির বোলাররা বোলিং করতে বিপক্ষ ব্যাটসম্যানকে বিধ্বস্ত করে দিত, জোয়েল গার্নার, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, কটনি ওয়েলস, কার্লোস অ্যাম্ব্রোস, কার্লি অ্যাম্ব্রোস। এখন কিন্তু আপনি দেখবেন সেই রকম গতিসম্পন্ন বোলার কিন্তু খুবই কম, যদিও হোল্ডার যিনি ওয়ানডে ক্রিকেটে ক্যাপ্টেন ছিলেন। আপনি খেয়াল করবেন,
ধন্যবাদ দিলু ভাই, আমাদের আসলে সময় প্রায় শেষ হয়ে এসছে। আরেকটি খেলা যেটি বলতে হয়, তবে এটা উল্লেখ করব যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো খেলা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে খেলবে, এবং দেখা যাক সেই দুটো খেলায় কেমন ফলাফল হয়, এই পিচ কেমন এবং সেখানে বাংলাদেশ দলের পারফরমেন্স কেমন হয়, এবং যুক্তরাষ্ট্রের যারা বাংলাদেশি আছেন তাদের মধ্যে কিন্তু শত শত সমর্থক এরই মধ্যে ফ্লোরিডা যাচ্ছেন বা ইতোমধ্যে চলে গেছেন সমর্থন দেবার জন্য বাংলাদেশ দলকে। বাংলাদেশে তো যুক্তরাষ্ট্রে বেশ একটা বড় সংখ্যক বাংলাদেশি আছেন এবং তারা অনেকেই এখানে ক্রিকেট দেখেন, ক্রিকেট খেলেন। দিলু ভাই, আরেকটা খেলা যেটা চলছে এজবাস্টনের মাঠে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে, সেখানে ইংল্যান্ড প্রথম ইনিংসে 287 রান করে অল আউট হয়ে গেছে এবং 80 রান করেছেন রুট, এছাড়াও বেয়ারস্টো করেছেন 70 রান, 42 রান করেছেন জেনিংস, 4 উইকেট নিয়েছেন অশ্বিন 62 রান দিয়ে, 3 উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি 64 রান দিয়ে, এবং ভারত ব্যাট করতে নেমে বিরাট কোহলি 110 রানে অপরাজিত আছেন, 182 বল খেলেছেন, 110 রান, 16 বাউন্ডারি। লক্ষণীয় যে টেস্ট ক্রিকেটেও যেইভাবে ভারতের খেলোয়াড়রা ধৈর্যের সাথে খেলেন সেই রকমই তারা ওয়ান ডে এবং টি টোয়েন্টিতেও খেলেন, এটা শেখার মতো একটা ব্যাপার। দিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে খেলার খবর এ পর্যন্তই।
এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা। জিম্বাবুয়ের জনগণ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানার জন্য বৃহস্পতিবার অপেক্ষা করছেন। গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়েছে, যারা একথা জানার দাবি করছিল যে দেশের পরবর্তী নেতা কে হবেন। গত সোমবার ভোট গ্রহণ করা হয় এবং নির্বাচনী কর্মকর্তাদের কাছে বুধবারের মধ্যেই ফলাফল আসার কথা ছিল, কিন্তু তারা এই ফলাফল প্রকাশে অন্তত একদিন বিলম্ব করে। রাজধানী হারারেতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘাতে অন্তত 3 জন নিহত হয়েছে। পরে কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী তলব করে। আজ প্রেসিডেন্ট ইমারসন নানগাওয়া এই সহিংসতার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং একসঙ্গে সামনে এগিয়ে যাবার জাতীয় প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। আফগান পুলিশ 3 জন বিদেশি নাগরিকের মৃতদেহ খুঁজে পেয়েছে, যাদেরকে রাজধানী কাবুলে গুলি করে হত্যা করা হয়। ভারত, মালয়েশিয়া এবং মেসিডোনিয়ার এই 3 জন নাগরিককে দিনে আরও আগের দিকে অপহরণ করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের একজন কর্মকর্তা বাহার মেহের জানান যে এই 3 জন আজ তাঁদের কোম্পানির গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং নিজের ইচ্ছে একটি প্রাইভেট গাড়িতে উঠে আসেন, আর এতে এরকম আভাস পাওয়া যায় যে তারা যাদেরকে চিনত এমন কেউ তাদের অপহরণের এই পরিকল্পনা করেছিল। তিনি বলেন কর্তৃপক্ষ এই বিষয়টি তদন্ত করে দেখছেন। কাবুল পুলিশের একজন মুখপাত্র হাসমাতুল্লাহ স্তানিকজাই বলেন যে তাদেরকে কাবুলের পূর্বাঞ্চলে 9 নম্বর অঞ্চল থেকে অপহরণ করা হয়, তবে তাদের দেহ পাওয়া যায় কাবুলের দক্ষিণাঞ্চলে। ভারতের দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড আন্দোলনের নেতা বিমল গুরুংয়ের সম্পত্তি আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা থেকে জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
গুরুংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা ঝুলছে, কিন্তু গ্রেপ্তারির ভয়ে সেই যে তিনি গা ঢাকা দিয়েছেন ধরাই যাচ্ছে না। দার্জিলিং পাহাড় থেকে শুরু করে নিচে শিলিগুড়ি শহর আর ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলকে পশ্চিমবঙ্গ থেকে বের করে আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে রক্তক্ষয়ী আন্দোলনের সূত্রপাত করেন সুভাষ ঘিসিং। পরে ঘিসিংকে ডিঙিয়ে নেতৃত্ব দখল করেন গুরুং। কয়েক মাস আগে তাকে ধরার জন্য বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়, কিন্তু গুরুং সদল বলে জঙ্গলে লুকিয়ে পড়েন। ওই অভিযানে গুলি বিদ্ধ হয়ে এক তরুণ পুলিশ সাব ইন্সপেক্টর প্রাণ হারান। পরপর কয়েকবার আদালতে হাজির না হয় দার্জিলিং এর পাতলেবাসে গুরুংয়ের বাড়ি সহ স্থাবর অস্থাবর সব সম্পত্তি দখল করা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাঁর এশিয়া সফরের প্রথম ধাপে এখন মালয়েশিয়ায় রয়েছেন। মনে করা হচ্ছে তাঁর এই সফরের সময় মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করা এবং উত্তর কোরিয়াকে তার পরমাণু অস্ত্র পরিহার করতে চাপ দেওয়ার বিষয়ে জোর দেওয়া হবে। পম্পিওর সঙ্গে সফররত পররাষ্ট্র দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা বলেন যে আমরা এ নিয়ে উদ্বিগ্ন যে উত্তর কোরিয়া তার দায়িত্ব পালন করছে না। উত্তর কোরিয়ায় চলমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যকলাপ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা যায় যখন ওয়াশিংটন পোস্ট পত্রিকায় খবর দেয় যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন যে উত্তর কোরিয়া সেই একই গবেষণা প্রতিষ্ঠানে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করা অব্যাহত রাখছে, যেখান থেকে তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করত।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জনা কামেন্স এবং ফেসবুকে সহায়তা করেছেন সাফিল আলম মাসুদ। আমি সঞ্জানা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা আনিস আহমেদ, আমরা দুজনই আজ বিদায় নিচ্ছি। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.